রোম ভিশন স্থাপন করে। নম্বর ২, আধুনিক রোম ও অন্তিমকালের ভবিষ্যৎবাণীমূলক দর্শনের শনাক্তকরণ।
আর সেই সময়ে দক্ষিণের রাজার বিরুদ্ধে অনেকেই উঠে দাঁড়াবে, তোমার জাতির ডাকাত্র দর্শনকে প্রতিষ্ঠা করতে নিজেদের উচ্চ করবে, কিন্তু তারা পড়ে যাবে। দানিয়েল ১১:১০।
শেষ দিনগুলোতে যাকে আধুনিক রোম হিসেবে উপস্থাপন করা হয়েছে, অতবে যে শক্তি দর্শনকে প্রতিষ্ঠা করে, সেই শক্তিকে সঠিকভাবে শনাক্ত করা অপরিহার্য ও পরিত্রাণকর। এটি ১,৪৪,০০০এর চূড়ান্ত পরীক্ষার প্রক্রিয়ার একটি উপাদানকে প্রতিনিধিত্ব করে। পদটির দর্শন শব্দটি সেই একই হিব্রু শব্দ যা সলোমন বেছে নিয়েছিলেন যখন তিনি চিহ্নিত করেছিলেন কেন ঈশ্বরের লোকেরা নাশ হয়।
যেখানে দর্শন নেই লোকেরা বিনাশ হয়, কিন্তু যে আইন মানে সে সুখী। হিতোপদেশ ২৯:১৮।
সমস্ত নবী পবিত্র ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় অন্তিম দিনসমূহ সম্পর্কে আরও প্রত্যক্ষভাবে কথা বলেছেন এবং দর্শন অর্জনের প্রয়োজন সম্পর্কে সলোমনের সতর্কবাণীটি একটি জীবন মরণ প্রশ্ন। সত্য সর্বদা বিভাজন ঘটায় এবং দুই শ্রেণীর উপাসক সৃষ্টি করে। উক্ত আয়াতে একদল নাশ হয় এবং আরেক দল আনন্দের সঙ্গে বিধি পালন করে। তবে লক্ষ্য করা উচিত যে সলোমনের পরামর্শটি সত্য নিয়ে এক বিতর্কের পরিপ্রেক্ষিতে স্থাপিত। এটি দশ কুমারীর দৃষ্টান্তের প্রেক্ষাপটেও রয়েছে, কারণ দশ কুমারীর দৃষ্টান্তটি অন্তিম দিনসমূহে ঈশ্বরের লোকদের অভিজ্ঞতার একটি প্রধান উদাহরণ।
মূর্খ তার মনের সব কথা বলে ফেলে,
কিন্তু জ্ঞানী মানুষ পরে পর্যন্ত তা সংযত রাখে। শাসক যদি মিথ্যার প্রতি কর্ণপাত করে, তবে তার সব সেবকই দুষ্ট হয়। দরিদ্র ও প্রতারক মানুষ একত্রে মিলিত হয়, প্রভু উভয়েরই চোখ আলোকিত করেন। যে রাজা বিশ্বস্তভাবে দরিদ্রদের বিচার করেন, তার সিংহাসন চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হবে। লাঠি ও তিরস্কার জ্ঞান দেয়, কিন্তু যে শিশুকে নিজের মতো ছেড়ে দেওয়া হয়, সে তার মাকে লজ্জায় ফেলে। যখন দুষ্টেরা বৃদ্ধি পায়, অপরাধ বেড়ে যায়, কিন্তু ধার্মিকেরা তাদের পতন দেখবে। তোমার পুত্রকে শাসন কর, তাতে সে তোমাকে শান্তি দেবে, হ্যাঁ, সে তোমার প্রাণকে আনন্দ দেবে। যেখানে দর্শন নেই, সেখানে জনগণ নাশ হয়, কিন্তু যে বিধি মানে সে সুখী। নীতিবচন ২৯:১১।
আধুনিক রোম সম্পর্কে আমার থেকে ভিন্ন বোঝাপড়া পোষণ করতে পারেন, এমনদের দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হল দেখানো যে সলোমন উপাসকদের দুই শ্রেণীর কথা বলছেন, যাদের তিনি জ্ঞানী ও মূর্খ হিসেবে চিহ্নিত করেছেন। মূর্খকে দুষ্ট হিসেবেও চিহ্নিত করা হয়েছে। দৃষ্টান্তে উল্লিখিত জ্ঞানী ও মূর্খ কুমারীরা দানিয়েল গ্রন্থের ১২ অধ্যায়ের ভাববাদী ধারায়ও জ্ঞানী ও দুষ্ট হিসেবে চিহ্নিত।
অনেকে শোধিত হবে, শ্বেত হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টরা দুষ্টতাই করবে। দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। দানিয়েল ১২:১।
সলোমন ও দানিয়েল পরস্পরের সঙ্গে একমত, কারণ শেষ দিনগুলোতে সমস্ত ভাববাদী সাক্ষ্য একত্রে মিলে যায়। জ্ঞানীরা জ্ঞান বৃদ্ধি বোঝেন,
আর যারা জ্ঞানী তারা আকাশমণ্ডলের দীপ্তির মতো দীপ্যমান হবে। আর যারা অনেককে ধার্মিকতার পথে ফিরিয়ে আনে, তারা নক্ষত্রদের মতো সদা সর্বদা দীপ্যমান থাকবে। কিন্তু তুমি, হ্যাঁ দানিয়েল, এই কথাগুলো গোপন করে রাখ এবং পুস্তকটিকে সিলমোহর কর। শেষকাল পর্যন্ত অনেকে এদিক সেদিক ছুটবে আর জ্ঞান বৃদ্ধি পাবে। দানিয়েল ১২:৩-৪।
দশম পদটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া চিহ্নিত করে, যা কুমারীদের ছাঁটাই করে, যাদের ১,৪৪,০০০এর মধ্যে থাকতে আহ্বান করা হয়েছে। উভয় ক্ষেত্রেই ছাঁটাই ও পরীক্ষার প্রক্রিয়া নির্ভর করে এই বিষয়ে যে কুমারীরা ১৯২৯ সালে শেষকালের সময়ে সিলমোহর খোলা হওয়া জ্ঞানের বৃদ্ধি দর্শনটি বোঝে কিনা।
অন্তিম দিনগুলিতে শেষের সময় ছিল ১৯৬৯ সাল, যখন দানিয়েল গ্রন্থের ১১ অধ্যায়ের ৪০-৪৫ পদ সিলমোহর খোলা হয়েছিল। তখন প্রতিষ্ঠিত হয় যে ওই পদগুলোর বিষয় ছিল উত্তরের রাজার চূড়ান্ত উত্থান ও পতন। তখন প্রতিষ্ঠিত হয় যে ওই পদগুলোর উত্তরের রাজা বলতে অন্তিম দিনের পোপীয় ক্ষমতাকেই বোঝানো হয়েছে। ঐশী অনুপ্রেরণা কখনও আধুনিক রোম পরিভাষাটি ব্যবহার করে না। অন্তিম দিনের পোপীয় ক্ষমতাকে বোঝাতে আমি এই পরিভাষাটি উদ্ভাবন করেছি, কারণ ভাববাণীমূলকভাবে আধুনিক বলতে অন্তিম দিনগুলো বোঝায়। এলেন হোয়াইট কখনও আধুনিক রোম পরিভাষাটি ব্যবহার করেননি।
দানিয়েলের ১১ অধ্যায়ের শেষ ৬টি পদে উত্তরের রাজা কাকে নির্দেশ করে তা নিয়ে ভুল ধারণা রয়েছে, কিন্তু সঠিক উপলব্ধি মাত্র একটি।
ওই পদগুলিতে উত্তরের রাজা বলতে পাপাল ক্ষমতাকেই বোঝানো হয়েছে। এই উপলব্ধি বহু ভসিজ্জতবাণীমূলক সাক্ষ্য থেকে উদ্ভূত। ৪০ নম্বর পদটি ১৭৯৮ সালে পাপাসি মরণঘাতী ক্ষত পায় এ কথা চিহ্নিত করে শুরু হয়। তারপর ৪১ থেকে ৪৩ নম্বর পদে সেই মরণঘাতী ক্ষতের আরোগ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলি চিহ্নিত করা হয়েছে। ৪৪ নম্বর পদ পাপাসিকে ক্রোধান্বিত করে এমন বার্তার বর্ণনা দেয় এবং তা ৪৫ নম্বর পদে গিয়ে পৌঁছায় যখন পাপাল ক্ষমতা তার চূড়ান্ত ও সম্পূর্ণ পরিসমাপ্তিতে উপনীত হয়। ১৯৮৯ সালে যার শীল খোলা হয়েছিল সেই দর্শনটি হল শেষকালে পাপাল ক্ষমতার চূড়ান্ত উত্থান ও পতনের দর্শন। সেই দর্শনই জ্ঞানের বৃদ্ধি, যা ওই পদগুলিতে নিহিত জ্ঞানকে গ্রহণ বা প্রত্যাখ্যানের ভিত্তিতে উপাসকদের দুইটি শ্রেণী গঠন ও প্রকাশ করে।
১৯৪৯ সালে জ্ঞানের বৃদ্ধি যে একই অধ্যায়ে উন্মোচিত হয়েছিল তার ভিত্তিতে তোমার লোকদের লুটেরা, যারা নিজেদেরকে উচ্চে তোলে এবং শেষ পর্যন্ত পতিত হয়, তারা সেই প্রতীক যা দর্শনকে প্রতিষ্ঠা করে। চূড়ান্ত ছাটাইয়ে প্রথম পরীক্ষার প্রশ্নটি হল, তোমার লোকদের লুটেরা হিসেবে কাদের বোঝানো হয়েছে? কারণ তারাই সেই ভবিষ্যৎবাণীমূলক প্রতীক যা দর্শনকে প্রতিষ্ঠা করে। এই লুটেরা কি পাপাল ক্ষমতা নাকি তারা যুক্তরাষ্ট্র?
দানিয়েল ও প্রকাশিত বাক্যপুস্তক একই বই, যা একই ভবিষ্যৎবাণীর ধারার দুই সাক্ষীকে প্রতিনিধিত্ব করে। দানিয়েল হল শুরু এবং প্রকাশিত বাক্য হল সমাপ্তি, এবং একত্রে তারা সেই সত্যের দুই সাক্ষীকে প্রতিনিধিত্ব করে, যা ১৯৮৯ সালে শেষ সময়ে মোহর খোলা হয়।
দানিয়েল বর্ণনা করেন সেই শুদ্ধিকরণের প্রক্রিয়া, যা শুরু হয়েছিল যখন জিহুদার গোত্রের সিংহ ১৯৮০ সালে ৪০ থেকে ৪৫ নম্বর পদসমূহের সিলমোহর খুললেন। সেই সময় একটি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল, যাতে নির্ধারিত ও প্রকাশিত হয় যে কারা হবেন সেই যাজকেরা যারা শেষকালে ১৪৪,০০০ নামে পরিচিত চুক্তির জনগণকে গঠন করবেন। হোসেয়া উল্লেখ করেন যে যারা শেষকালের জ্ঞানের বৃদ্ধিকে প্রত্যাখ্যান করবে তারা ১৪৪,০০০কে গঠনকারী যাজকদের একজন হবে না।
আমার জাতি জ্ঞানের অভাবে ধ্বংস হচ্ছে, কারণ তুমি জ্ঞানকে প্রত্যাখ্যান করেছ, আমিও তোমাকে প্রত্যাখ্যান করব, যাতে তুমি আমার জন্য যাজক না থাকো। যেহেতু তুমি তোমার ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, আমিও তোমার সন্তানদের ভুলে যাব। হোসেয়া ৪:৪।
প্রকাশিত বাক্যপুস্তক উল্লেখ করে যে শীলমুক্ত সেই জ্ঞান যা একটি শ্রেণী প্রত্যাখ্যান করে, অনুগ্রহকাল বন্ধ হওয়ার ঠিক আগে তাদের চূড়ান্ত প্রত্যাখ্যান ঘটায়।
তিনি আমাকে বললেন, এই গ্রন্থের ভবিষ্যৎবাণীর কথাগুলো সিলমোহর দিয়ে বন্ধ করো না, কারণ সময় নিকটে। যে অন্যায়কারী সে যেন এখনও অন্যায়কারীই থাকে, যে অপবিত্র সে যেন এখনও অপবিত্রই থাকে, আর যে ধার্মিক সে যেন এখনও ধার্মিকই থাকে, এবং যে পবিত্র সে যেন এখনও পবিত্রই থাকে। প্রকাশিত বাক্য ২৪ অগেরো।
মিলারাইটদের ইতিহাস ১৪৪,০০০এর ইতিহাসকে তুলে ধরে এবং মিলারাইটেরা ও ১৪৪,০০০ একত্রে প্রকাশিত বাক্যের চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তিন স্বর্গদূতের বার্তা ও কাজের সূচনা এবং পরিসমাপ্তির প্রতিনিধিত্ব করে। সমান্তরাল ইতিহাসসমূহ কৃপাকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলিকে চিহ্নিত করে। উভয় ইতিহাসের কাজ ইলিয়া এবং বাপ্তিস্মদাতা জহনের দ্বারা প্রতিকায়িত হয়েছে।
কাঁপতে কাঁপতে উইলিয়াম মিলার জনসাধারণের কাছে ঈশ্বরের রাজ্যের রহস্যসমূহ উন্মোচন করতে শুরু করলেন। ভবিষ্যৎবাণীগুলোর ধারায় তার শ্রোতাদের নিয়ে গিয়ে খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিকে পরিচালিত করতেন। প্রতিটি প্রচেষ্টার সঙ্গে সঙ্গে তিনি আরও শক্তিশালী হয়ে উঠলেন। যেমন বাপ্তিস্মদাতা জোহন যিশুর প্রথম আগমনের ঘোষণা করেছিলেন এবং তার আগমনের পথ প্রস্তুত করেছিলেন, তেমনি উইলিয়াম মিলার এবং যারা তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা ঈশ্বরের পুত্রের দ্বিতীয় আগমন ঘোষণা করেছিলেন। আর্লি রাইটিংস ২:২৯-২:৩০।
মিলারাইটদের বার্তা পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত যে ঘটনাগুলি এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহন উভয়ের দ্বারাই প্রতিনিধিত্ব করা হয়েছে সেগুলিকে চিহ্নিত করেছিল।
মানুষকে তাদের বিপদের বিষয়ে জাগ্রত করা প্রয়োজন ছিল। অনুগ্রহের সময়সীমার সমাপ্তির সঙ্গে সম্পর্কিত গম্ভীর ঘটনাবলীর জন্য প্রস্তুত হওয়ার উদ্দেশ্যে তাদের উদ্দীপ্ত করা আবশ্যক ছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩:৮০।
১৯৩৯ সালে
সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দানিয়েল গ্রন্থের যে অংশ শেষ দিনের সঙ্গে সম্পর্কিত ছিল তা সিলমোহর মুক্ত করা হয় এবং একটি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। এই পরীক্ষার ভিত্তি ছিল ঈশ্বরের লোকেরা দানিয়েল গ্রন্থের একাদশ অধ্যায়ের শেষ ছয়টি পদের মধ্যে উপস্থাপিত জ্ঞানবৃদ্ধিকে বোঝার বা প্রত্যাখ্যান করার সক্ষমতা বা অক্ষমতা। সেই পদগুলো দ্বাদশ অধ্যায়ের প্রথম পদে নিয়ে যায়, যা অনুগ্রহকালের সমাপ্তিকে চিহ্নিত করে। এরপর অনুগ্রহকালের সমাপ্তির সাথে সম্পর্কিত ঘটনাবলীর বার্তাটি সিলমোহর মুক্ত করা হয় এবং যারা 144,000-এর যাজক হওয়ার প্রার্থী ছিলেন তাদের কাজ শুরু হয়। তাদের কাজ ছিল উল্লিখিত অংশে উপস্থাপিত বার্তাটি বোঝা এবং প্রচার করা। 144,000-এর বার্তা ও কাজ ছিল সিলমোহর মুক্ত বার্তাটি উপস্থাপন করা, যাতে মানুষকে অনুগ্রহকালের সমাপ্তির সাথে সম্পর্কিত গম্ভীর ঘটনাবলীর জন্য প্রস্তুত হতে জাগিয়ে তোলা যায়।
আজ এলিয়াস এবং বাপ্তিস্মদাতা জোহনের আত্মা ও শক্তিতে ঈশ্বর নিযুক্ত দূতেরা বিচার নির্ধারিত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছেন সেই গম্ভীর ঘটনাগুলোর দিকে, যা অনুগ্রহের সময়ের সমাপ্তিকাল এবং রাজাদের রাজা ও প্রভুদের প্রভু হিসেবে খ্রিস্ট যীশুর আবির্ভাবের সঙ্গে সম্পর্কিত হয়ে শিগগিরি ঘটতে চলেছে। শীঘ্রই প্রত্যেক মানুষ দেহে করা কর্মের জন্য বিচারিত হবে। ঈশ্বরের বিচারের সময় এসে গেছে এবং পৃথিবীতে তার মণ্ডলীর সদস্যদের ওপর গুরুগম্ভীর দায়িত্ব ন্যস্ত হয়েছে, যারা যেন অনন্ত ধ্বংসের একেবারে প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছে তাদের সতর্ক বার্তা দেওয়ার। বিশ্বব্যাপী যেসব মানুষ মনোযোগ দেবে তাদের প্রত্যেকের কাছে চলমান মহাসংগ্রামে যে নীতিসমূহ প্রশ্নাধীন সেগুলি স্পষ্টভাবে তুলে ধরা আবশ্যক, যে নীতিসমূহের উপর সমগ্র মানবজাতির ভাগ্য নির্ভর করে। ভবিষ্যৎ দোক্তারা ও রাজারা 60:14-16।
বাপ্তিস্মদাতা জোহন ও যীশুখ্রিস্টের ইতিহাস যেমন, তেমনি মিলারাইটদের ইতিহাসও 144,000-এর বার্তা ও কাজকে চিত্রিত করে। জোহন ও যীশুখ্রিস্ট উভয়েই তাদের বার্তাকে অনুগ্রহকালের সমাপ্তির দ্যোতক হিসেবে উপলব্ধি করেছিলেন। কিন্তু তিনি যখন দেখলেন যে অনেক ফরিসি ও সাধুকি তার বাপ্তিস্মে আসছে, তখন তিনি তাদের বললেন, হে বিষধর সাপের বংশধরগণ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে সতর্ক করেছে? মথি 3:9। খ্রিস্ট জিরুসালেমের ধ্বংসকে তুলে ধরেছিলেন, সেই একই ধ্বংস যেটি আসন্ন বলে জোহন তর্কপ্রবণ ইহুদিদের সতর্ক করেছিলেন। যীশু সেই ধ্বংসকে ক্রোধের প্রতীকস্বরূপ ব্যবহার করেছিলেন, যে ক্রোধ শুরু হয় যখন তিনি মিখায়েল হিসেবে দানিয়েল গ্রন্থের 12 অধ্যায় প্রথম পদে দাঁড়ান।
খ্রিস্ট জিরুসালেমে দেখলেন অবিশ্বাস ও বিদ্রোহে কঠোর হয়ে ওঠা পৃথিবীর এক প্রতীক, যে ঈশ্বরের প্রতিফলমূলক বিচারের মুখোমুখি হতে দ্রুত এগিয়ে চলেছে। পতিত মানবজাতির দুর্দশা তার আত্মার ওপর চেপে বসে, তার ওষ্ঠ থেকে সেই অতিশয় তিক্ত আর্তনাদ বের করে আনল। তিনি দেখলেন মানবীয় দুর্দশা, অশ্রু ও রক্তে অঙ্কিত পাপের লিপি, পৃথিবীর দুঃখক্লিষ্ট ও যন্ত্রণাগ্রস্তদের জন্য তার হৃদয় অসীম করুণায় আন্দোলিত হল। তিনি তাদের সকলের উপশমে ব্যাকুল হলেন, কিন্তু তার হাতও মানব বেদনার জোয়ার ফিরিয়ে দিতে পারলেন না। অল্প কয়েকজনই তাদের একমাত্র সহায়ের উৎসকে খুঁজত। তিনি মৃত্যু পর্যন্ত তার প্রাণ উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন পরিত্রাণকে তাদের নাগালের মধ্যে আনতে, কিন্তু জীবন পেতে তার কাছে আসত অতি অল্প লোক। স্বর্গের মহিমা অশ্রুসিক্ত, অনন্ত ঈশ্বরের পুত্র আত্মায় ব্যাকুল, যন্ত্রণায় নত, সেই দৃশ্য সমগ্র স্বর্গকে বিস্ময়ে পূর্ণ করেছিল। সেই দৃশ্য আমাদের কাছে পাপের অপরিসীম পাপত্ব প্রকাশ করে। তা দেখায় যে ঈশ্বরের বিধি লঙ্ঘনের পরিণতি থেকে অপরাধীদের উদ্ধার করা অসীম শক্তির পক্ষেও কত কঠিন কাজ। যীশু শেষ প্রজন্ম পর্যন্ত দৃষ্টি প্রসারিত করে দেখলেন যে পৃথিবী এমন এক প্রতারণায় জড়িয়ে পড়েছে যা জিরুসালেমের ধ্বংস ডেকে এনেছিল তার অনুরূপ। ইহুদিদের মহাপাপ ছিল খ্রিস্টকে প্রত্যাখ্যান করা, আর খ্রিস্টীয় জগতের মহাপাপ হবে ঈশ্বরের বিধিকে প্রত্যাখ্যান করা, যা স্বর্গ ও পৃথিবীতে তার শাসনের ভিত্তি। যিহোবার বিধানসমূহ তুচ্ছজ্ঞান করা হবে এবং শূন্য গণ্য করা হবে। পাপে বন্দী লক্ষ লক্ষ মানুষ শয়তানের দাস, দ্বিতীয় মৃত্যু ভোগে অভিশপ্ত। তারা তাদের পরিদর্শনের দিনে সত্যের কথা শুনতে অস্বীকার করবে, ভয়াবহ অন্ধত্ব, অদ্ভুত মোহগ্রস্ততা। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ২২।
বাপ্তিস্মদাতা জোহন এবং খ্রিস্ট যে সতর্কবার্তা ঘোষণা করেছিলেন তা একই সতর্কবার্তা ছিল, যেমন মিলারাইটদের সতর্কবার্তাও ছিল সেই একই বার্তা যা অনুগ্রহের সময়ের অবসানের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলিকে চিহ্নিত করেছিল, যে বার্তাই ১৪৪,০০০ ঘোষণা করবে। তিনজন সাক্ষী, বাপ্তিস্মদাতা জোহন, খ্রিস্ট এবং মিলারাইটরা সাক্ষ্য দিচ্ছেন যে ১৪৪,০০০এর কাজ ও বার্তা হল জীবন মৃত্যুর পরীক্ষা প্রক্রিয়া, যা ১৯৫৯ সালে উন্মোচিত জ্ঞানের বৃদ্ধির মাধ্যমে সম্পন্ন হয়। সেই সময়ে উন্মোচিত বার্তাটি হল অন্তিম দিনের দর্শন, যা জ্ঞানীদের অবশ্যই বুঝতে হবে যদি তারা ১৪৪,০০০কে গঠনকারী যাজক হতে চায়। যদি সেই প্রার্থীরা ওই দর্শনটি না বোঝে, তবে তাদের দুষ্ট বা মূর্খ হিসেবে চিহ্নিত করা হয় এবং তারা নাশ হয়। জ্ঞানের বৃদ্ধির সেই দর্শনকে তারা যেভাবে প্রত্যাখ্যান করে তারই সঙ্গে সঙ্গতি রেখে তাদের এবং তাদের সন্তানদেরও প্রত্যাখ্যাত করা হয়।
ঈশ্বরের বাক্য চিহ্নিত করে যে রোমই সেই শক্তি যা নিজেকে উচ্চে তোলে, ঈশ্বরের লোকদের লুট করে এবং তারপর পতিত হয় এবং দর্শনকে প্রতিষ্ঠা করে। আধুনিক রোম পোপীয় ক্ষমতা না যুক্তরাষ্ট্র, এই প্রশ্নটাই সেই পরীক্ষা যা নিরূপণ করে প্রার্থীরা জ্ঞানী কুমারী না মূর্খ কুমারী। এই পরীক্ষা দানিয়েলের পুস্তক থেকে উদ্ভূত এক ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষা, যা পরবর্তীতে প্রকাশিত বাক্যপুস্তকে নিশ্চিত করা হয় এবং পরিপূর্ণতায় পৌঁছে দেওয়া হয়। আধুনিক রোমের বিষয়টি শুধু পোপীয় ক্ষমতা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পছন্দমাত্র নয়, এটি ১৪৪,০০০এর জন্য চূড়ান্ত পরীক্ষা। এটি এক ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষা এবং সঠিকভাবে বোঝা হলে এটি ঈশ্বরের পবিত্র ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যে উপস্থাপিত চূড়ান্ত পরীক্ষণের প্রক্রিয়ার প্রতিটি উপস্থাপনাকে অন্তর্ভুক্ত করে।
জোহন বাপ্তিস্মদাতা ও খ্রিস্টের সময়কার পরীক্ষার প্রক্রিয়া দানিয়েলের পুস্তক থেকে উদ্ভূত ছিল। মিলারাইটদের সময়কার পরীক্ষার প্রক্রিয়াও তেমনই ছিল, একটি ভবিষ্যৎবাণীমূলক পরীক্ষা হিসেবে সত্য কীভাবে প্রতিষ্ঠিত হয় সেই পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করা পরীক্ষার্থীদের জন্য ঠিক ততটাই অপরিহার্য যতটা আধুনিক রোমকে তা নিয়ে সঠিক মত ধারণ করা। আধুনিক রোমের সঠিক শনাক্তকরণ হোক বা সঠিক পদ্ধতির প্রয়োগ হোক, পরীক্ষার উভয় উপাদানই দানিয়েলের পুস্তকে নিহিত। দানিয়েল অধ্যায় ১ দানিয়েল একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া অতিক্রম করেন। প্রথমে আহার সংক্রান্ত, তারপর চাক্ষুষ পরীক্ষা, এরপর নেবুখদনেস্যার কর্তৃক সম্পাদিত একটি পরীক্ষা। নেবুখদনেস্যারকে বাইবেলে উত্তরের রাজা অর্থাৎ অন্তিম দিনের পোপীয় ক্ষমতা এর প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই চার যুবকের বিষয়ে ঈশ্বর তাদের সমস্ত বিদ্যা ও প্রজ্ঞায় জ্ঞান ও দক্ষতা দান করলেন, আর দানিয়েল সকল দর্শন ও স্বপ্নের অর্থ বুঝতেন। তারপর যে দিনগুলোর শেষে রাজা তাদের উপস্থিত করতে বলেছিলেন, সেই সময় এলে খোজাদের প্রধান তাদের নেবুকনেজরের সামনে নিয়ে এল, আর রাজা তাদের সঙ্গে কথা বললেন। তাদের মধ্যে দানিয়েল, হননিয়া, মিশায়েল ও আজরিয়ার মতো আর কেউ পাওয়া গেল না, তাই তারা রাজার সেবায় নিযুক্ত হল। আর জ্ঞান ও বুদ্ধির সমস্ত বিষয়ে, যেগুলো সম্পর্কে রাজা তাদের জিজ্ঞাসা করলেন, তিনি তাদেরকে তার সমগ্র রাজ্যে থাকা সব জাদুকর ও জ্যোতিষীর তুলনায় ১০ গুণ উত্তম বলে পেলেন। দানিয়েল ১:৭-২।
দিনগুলোর শেষে, যা ভবিষ্যৎবাণীমূলক অর্থে সেই শেষ দিনসমূহ, যখন ১৪৪,০০০ জন পরীক্ষিত হয়, দানিয়েল ও তিনজন বীরকে পাওয়া গেল, তার সমগ্র রাজ্যে থাকা সব জাদুকর ও জ্যোতিষীর চেয়ে ১০ গুণ শ্রেষ্ঠ এবং দানিয়েলের ছিল সব দর্শন ও স্বপ্ন বুঝবার ক্ষমতা। দানিয়েল ১৪৪,০০০এর প্রতিনিধিত্ব করেন, যারা শেষ দিনসমূহে সেই জ্ঞানের বৃদ্ধিকে বোঝে যা এসেছিল যখন খ্রিস্ট জিহুদা গোত্রের সিংহ হিসেবে ১৯৮৯ সালে দানিয়েলের গ্রন্থের যে অংশটি শেষ দিনের সঙ্গে সম্পর্কিত তার সিলমোহর খুলে দিয়েছিলেন।
দানিয়েল শুধু স্বপ্ন ও দর্শন সম্পর্কে অন্যদের চেয়ে বেশি বুঝতেন না, তার ছিল সব দর্শন ও স্বপ্নের বিষয়ে জ্ঞান। তিনি প্রতিনিধিত্ব করেন তাদের, যারা পঙ্ক্তি পর পঙ্ক্তির পদ্ধতি অবলম্বন করেন, কারণ সেই পদ্ধতি সব দর্শন ও স্বপ্নকে একটিমাত্র সুসংবদ্ধ বার্তায় একত্র করে, যে বার্তা সব স্বপ্ন ও দর্শনকে এক ভবিষ্যৎবাণীমূলক রেখায় একত্রিত করে তা পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলীকে চিহ্নিত করে। সেই বার্তাটি যে ভবিষ্যৎবাণীমূলক প্রতীকে প্রতিষ্ঠিত তা হল আধুনিক রোম, এক শক্তি যে নিজেকে উচ্চে তোলে, ঈশ্বরের লোকদের লুট করে
এবং পতিত হয়।
সেই ক্ষমতা কেবল সঠিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। যারা বাইবেল অধ্যয়নের দাবি করে তাদের অধিকাংশই পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতিটিকে প্রত্যাখ্যান করে, আর যারা এটি ব্যবহারের দাবি করে তাদের মধ্যে কেউ কেউ পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতির নিয়মগুলোকে ভুলভাবে প্রয়োগ করে। সেই নিয়মগুলো প্রথম জনসমক্ষে নথিবদ্ধ করেছিলেন মিলারাইটরা, এবং ঈশ্বরের শেষ দিনের জনগণকে পূর্বেই সতর্ক করা হয়েছে যে যারা আসলে তৃতীয় স্বর্গদূতের বার্তাবাহক তারা উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নিয়মাবলী ব্যবহার করবে।
যারা তৃতীয় স্বর্গদূতের বার্তা প্রচারে নিয়োজিত তারা ফাদার মিলার যে পদ্ধতি গ্রহণ করেছিলেন সেই একই পদ্ধতিতে পবিত্র শাস্ত্র পরীক্ষা করছেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 25 নভেম্বর 1884।
উইলিয়াম মিলার প্রকাশিত বাক্য চদোয়ের তিন স্বর্গদূতের বার্তার সূচনাকে প্রতিনিধিত্ব করেছিলেন, এবং তার প্রতিরূপ ছিলেন বাপ্তিস্মদাতা জোহন, যিনি সেই বার্তার সূচনা ছিলেন যার পরিসমাপ্তি ছিলেন খ্রিস্ট। সিস্টার হোয়াইট বাপ্তিস্মদাতা জোহন থেকে খ্রিস্ট পর্যন্ত যে পরীক্ষার প্রক্রিয়া তাকে তিন স্বর্গদূতের পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সামঞ্জস্য করেন। জোহন বার্তার সূচনা করেছিলেন এবং ক্রুশের ঠিক আগে, যখন খ্রিস্ট তার শিষ্যদের নিয়ে কাইসেরিয়া ফিলিপ্পিতে গিয়েছিলেন, তখনই যীশু জোহনের শুরু করা বার্তাটির বিস্তারিত যোগ করেন। জোহন যখন খ্রিস্টকে দেখলেন, তিনি যে প্রথম অর্থাৎ সূচনামূল লোক সত্যটি চিহ্নিত করেছিলেন তা ছিল খ্রিস্টকে ঈশ্বরের মেষ শাবক হিসেবে চিহ্নিত করা, যিনি জগতের পাপ উঠিয়ে নেন।
এই ঘটনাগুলো জর্দনের ওপারে বেথাবারায় ঘটেছিল, যেখানে জোহন বাপ্তিস্ম দিচ্ছিলেন। পরদিন জোহন দেখলেন যীশু তার দিকে আসছেন এবং বললেন, দেখ ঈশ্বরের মেষ শাবক যিনি জগতের পাপ দূর করেন। এই তিনিই যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন ব্যক্তি আসছেন যিনি আমার চেয়ে শ্রেষ্ঠ, কারণ তিনি আমার আগেই ছিলেন। জোহন ৮:৩০।
তারপর শুরু হল 3.5 বছরের পরীক্ষার সময়কাল, যার সমাপ্তি হল ক্রুশে। ক্রুশের ঠিক আগে জোহন নিহত হওয়ার পর যীশু তখন জোহনের সেই একেবারে প্রথম উক্তিটির ব্যাখ্যা দিতে শুরু করলেন।
যীশু যখন কায়সারিয়া ফিলিপ্পির অঞ্চলে এলেন, তখন তিনি শিষ্যদের জিজ্ঞেস করলেন, লোকেরা মনুষ্যপুত্র অর্থাৎ আমাকে কাকে বলে? তারা বললেন, কেউ বলে তুমি বাপ্তিস্মদাতা জোহন, কেউ এলিয়া, আর কেউ জিরোমিয়া বা ভবিষ্যৎ বক্তাদের একজন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা বল আমি কে? শিমোন পিতর উত্তর দিয়ে বললেন, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর দিয়ে তাকে বললেন, ধন্য তুমি শিমোন বারজোনা, কারণ মাংস ও রক্ত এটি তোমার কাছে প্রকাশ করেনি, কিন্তু আমার স্বর্গস্থ পিতা করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি পিতর, আর এই শিলার ওপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, এবং পাতালের ফটকও তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, এবং পৃথিবীতে তুমি যা বাঁধবে স্বর্গে তা বাঁধা থাকবে, আর পৃথিবীতে তুমি যা মুক্ত করবে স্বর্গে তা মুক্ত থাকবে। তারপর তিনি শিষ্যদের নির্দেশ দিলেন যেন তারা কাউকেও না বলে যে তিনিই যীশু খ্রিস্ট। সেই সময় থেকে যীশু তার শিষ্যদের দেখাতে আরম্ভ করলেন যে তাকে অবশ্যই জিরুসালেমে যেতে হবে, এবং প্রবীণদের, মহাযাজকদের ও শাস্ত্রবিশারদদের হাতে অনেক কষ্ট ভোগ করতে হবে, এবং নিহত হতে হবে, এবং তৃতীয় দিনে আবার উঠতে হবে। মথি ১৬:১৩-১৬।
খ্রিস্টের সময়ে পানিয়ামের নাম ছিল কায়সারিয়া ফিলিপ্পি, এবং পানিয়ামকে শনাক্ত করা হয়েছে ১১:১৪ পরবর্তী পদে, যেখানে তোমার প্রজাদের দস্যুরা যারা নিজেদের উচ্চ করে কিন্তু পতিত হয় উপস্থাপিত হয়েছে। বাপ্তিস্মদাতা জোহনের বার্তা অনুপ্রাণিত ও পরিপূর্ণ ছিল সেই প্রারম্ভিক বার্তা যা মিলারাইট বার্তাকে প্রতিনিধিত্ব করেছিল, যা মিলারের নিয়মসমূহের উপর প্রতিষ্ঠিত ছিল। সমাপ্তিতে খ্রিস্টের বার্তা জোহনের বার্তার ওপর ভিত্তি করে তা বিস্তৃত করেছিল, এবং তা তিন স্বর্গদূতের সমাপ্তিকালীন বার্তাকে প্রতিকায়িত করেছিল, যা মিলারের নিয়মসমূহের ওপর ভিত্তি করে, এবং যখন পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতি সমাপ্তিতে এসে পৌঁছে, তখন মিলারের বার্তায় যে বিশদ বিবরণগুলি যুক্ত হয় সেগুলিও এতে অন্তর্ভুক্ত থাকে।
আধুনিক রোমের প্রতীকের সঙ্গে দর্শনকে সংযুক্ত করে যে প্রতীকটি তার ভুল বোঝাপড়ায় পৌঁছানো খ্রিস্টের ইতিহাসে ক্রুশের বার্তাকে যারা প্রত্যাখ্যান করেছিল তাদের সঙ্গে সমান্তরাল। আমরা জানতে পারি যে বাপ্তিস্মদাতা জোহনের বার্তাকে প্রত্যাখ্যান করা ইহুদিরা যীশুর শিক্ষায় কোনো উপকার লাভ করতে পারেনি, এবং সেই কাজটি যারা করেছিল
সেই ইহুদিদের ইতিহাসই প্রথম স্বর্গদূতের বার্তাকে যারা প্রত্যাখ্যান করেছিল তাদের প্রতিনিধিত্ব করে। মিলারাইটরা তোমার জনগণের ডাকাতদের পাপীয় ক্ষমতা হিসেবে চিহ্নিত করেছিলেন, যাকে আমি পরে আধুনিক রোম বলে অভিহিত করি।
আমরা এই বিবেচনাগুলো পরবর্তী নিবন্ধে অব্যাহত রাখব।